ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25, 31, 41 মিটার ব্যান্ডে যথাক্রমে 1575, 7405, 11850 কিলোহার্টসে, মিডিয়াম ওয়েভ 190 মিটারে। আমরা আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে যাবার আগে ঢাকা থেকে একটি বিশেষ রিপোর্ট শোনাবো আপনাদেরকে। এই রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম। জহুরুল আলম তাঁর রিপোর্টের মুখবন্ধে বলছেন যে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার আসামিরা গ্রেফতার হয়েছেন কিনা শেষ খবর পাওয়া পর্যন্ত সরকার এখনও তা নিশ্চিত করেননি। রিপোর্টটি এরকম।
তবে সংবাদ মাধ্যমে সাত খুনের তিন নম্বর আসামি হাসমত আলী হাসুর গ্রেপ্তারের অসমর্থিত খবর রোববার প্রকাশিত ও প্রচারিত হয়েছে। র্যাবের তিন সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের হাইকোর্টের আদেশ এখনও প্রক্রিয়াধীন রয়েছে বলে পুনরায় জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কেও মুখ খুলছে না পুলিশ। নারায়ণগঞ্জে বুধবারও সাত খুনের আসামি ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবিতে আইনজীবীরা এক ঘন্টা কর্মবিরতি পালন করেছে। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি র্যাবকে সিরিয়াল কিলার আখ্যায়িত করে বলেছে, রাষ্ট্রের নির্মম নিষ্ঠুর রক্ত নিঙ্গানো পিস্টন যন্ত্রের নাম র্যাব, যা এখন রক্ষী বাহিনীর প্রেতাত্মা। সরকারের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কারণে সাত খুনের আসামিরা গ্রেপ্তার হচ্ছে না বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল।
আমরা অবশ্যই ভীষণভাবে উদ্বিগ্ন যে এই আসামিদেরকে গ্রেপ্তার করতে এত সময় নেওয়া হচ্ছে এবং এর পিছনে কি উদ্দেশ্য আছে, কি বৃত্তান্ত, সেগুলি তো গবেষণা কিংবা পরবর্তী সময় হয়তো বার হবে। এটা নিয়ে এত বেশি দেরি হচ্ছে যেটা হওয়া উচিত না এবং আমরা মনে করি যে এটা একটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতাই বলা যায়, যে যে প্রতিষ্ঠানের উপর দায়িত্ব ছিল তারা এখন পর্যন্ত তাদের কাজটা দেখাতে পারেননি আমাদের।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, রাশিয়া সহ উন্নত দেশসমূহের কূটনীতিকদের কাছে নারায়ণগঞ্জের সাত খুন, মানবাধিকার পরিস্থিতি, র্যাবের বিলুপ্তি সম্পর্কে বিতর্ক সহ অন্যান্য বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন। বৈঠক সূত্রে দাবি করেছে গুম খুন সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গুম খুন ও অপহরণের সংশ্লিষ্টতা সহ র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের নিবিড় তদন্ত দাবি করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। আর এখন শুরু হচ্ছে যথারীতি আজকের নির্ধারিত টক শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় পরিবেশ দূষণ ও করণীয়। আজকের এই আলোচনায় সঞ্চালকের ভূমিকা পালন করছেন সালিম হোসেন।
শ্রোতা বন্ধুরা, আজকের হ্যালো ওয়াশিংটনে স্বাগত জানাচ্ছি সকলকে। আপনারা জেনেছেন আজকের বিষয় পরিবেশ দূষণ, অর্থাৎ কিনা বায়ু দূষণও বলতে পারি আমরা, এবং আমাদের করণীয়। আজ আমার সঙ্গে বাংলাদেশ থেকে টেলিফোনে যোগ দিয়েছেন পরিবেশ আইনজীবী সমিতি বেলা নামে যেটি সর্বাধিক পরিচিত তার প্রধান নির্বাহী রেজওয়ানা হাসান। হ্যালো রেজওয়ানা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
এবং আছেন পশ্চিমবঙ্গের পরিবেশ বিজ্ঞানী ডক্টর নিতাই কুণ্ডু, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ডক্টর নিতাই কুণ্ডু।
নমস্কার।
আমরা ইতিমধ্যেই জেনেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে বাংলাদেশ এখন চতুর্থ বায়ু দূষণের দেশ, পাকিস্তান, কাতার এবং আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। বায়ু দূষণে বিশ্বের সবচেয়ে বাজে 25টি শহরের মধ্যে রয়েছে বাংলাদেশের তিনটি শহরের নাম। এর মধ্যে 17তম স্থানে নারায়ণগঞ্জ, গাজীপুরের অবস্থান 21 আর রাজধানী ঢাকা 23তম। বিশ্বের 91টি দেশের 1600 পরিবেশ দূষণের ওপর শহরের পরিবেশ দূষণের ওপর করা এই পর্যবেক্ষণ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ভারতের দিল্লি। তো এই অবস্থায় আমাদের আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য বেশ কয়েকজন শ্রোতা টেলিফোনে রয়েছেন। একজন শ্রোতার প্রশ্ন নিয়েই আমরা আলোচনা শুরু করব। প্রশ্ন নিচ্ছি। হ্যালো।
হ্যালো, আমি মনিজা রহমান, সম্প্রতি নিউ ইয়র্কে বেড়াতে এসেছি। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক কারণ বায়ু দূষণ সবার জন্য ক্ষতিকর, বিশেষ করে আপনি জানেন যে মানে যেসব বেড়ে ওঠা শিশুরা, যেমন আমার একটি শিশু আছে যার ডেভেলপমেন্ট ডিলে, এবং বাংলাদেশে এই ধরনের সমস্যার জন্য অনেকখানি দায়ী হচ্ছে বায়ু দূষণ। তো আমি এই ব্যাপারে সরকারের করণীয় সম্পর্কে একটু আপনাকে আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে কিভাবে এই পরিস্থিতির আমরা উত্তরণ ঘটাতে পারি। বেলার প্রধান নির্বাহী রিজওয়ান হাসান উপস্থিত আছেন, তো আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আসলে এই সংকট উত্তরণে বেলা কি ভূমিকা রাখছে, তাদের পরিবেশ আইনজীবীরা, এই ব্যাপারে আমি একটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি।
ধন্যবাদ মনিজা রহমান। রেজওয়ানা হাসান, মনিজা রহমান আপনার কাছেই প্রশ্ন রেখেছেন বেলা কি করছে এ ব্যাপারে, এবং ওনার নিজের সন্তানের উদাহরণ দিয়েই উনি বললেন বেড়ে ওঠা শিশুদের ওপর এই দূষণের প্রভাব কত মারাত্মকভাবে পড়ছে। আপনি কি বলবেন?
আসলে এটা কেবল ওনার শিশুর বিষয় না, এটা আমাদের সকলের শিশুরই বিষয়, কারণ আমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই নগরে থাকলেও কিন্তু এয়ার কন্ডিশন গাড়িতে চড়তে পারি, বাকি সকলের শিশুকেই কিন্তু এই বাতাসটাই তাকে সেবন করতে হয় এবং সে প্রভাবিত হয়ে পড়ে। বাংলাদেশে বায়ু দূষণের ঘটনাটা এর আগে 1997 ও 98 এর দিকে মারাত্মক আকার ধারণ করে, তখন আমাদেরই একটা আন্দোলনের ফলে এই লেড ফ্রি পেট্রোলটা আসে এবং বেশিরভাগ যানবাহনে আমরা সিএনজি ইন্ট্রোডিউস করতে সক্ষম হই। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বায়ু দূষণের মাত্রাটা কয়েকটা বছর একটু কম থাকলেও আবার বাড়তে থাকে। তার প্রধান কারণ হিসাবে ওয়ার্ল্ড ব্যাংক চিহ্নিত করেছে যে ঢাকার ঠিক আশেপাশে যে বিশাল এলাকা জুড়ে প্রচুর সংখ্যক ইটের ভাটা কাজ করছে, ইটের ভাটার থেকে যে দূষণটা হচ্ছে সেই দূষণটাকে তারা প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে, এবং তারপরে আবার গাড়ি ঘোড়ার দূষণ, কলকারখানার দূষণ, এগুলোকেও তারা চিহ্নিত করেছে। এগুলোর ক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশ সরকার কিন্তু আইনে এবং কাগজে কলমে বেশ এগিয়ে আছে। তারা বায়ু দূষণ নিয়ন্ত্রণে মানমাত্রা নির্ধারণ করে দিয়েছে, গাড়ির দূষণের মানমাত্রা, কলকারখানার মানমাত্রা, কোথায় কলকারখানা হতে পারবে, কোথায় পারবে না, জনপদের পাশে হতে পারবে না, ইটভাটার দূষণ কেমন করে নিয়ন্ত্রণ করতে হবে, অতি সম্প্রতিও সরকার কিন্তু একটি আইন পাস করেছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে বিশ্বের অন্যান্য অনেক দেশে চেয়ে আমাদের আইনগুলোকে আমার কাছে অনেক বেশি প্রগ্রেসিভ মনে হয়, কিন্তু এই আইনগুলোর বাস্তবায়নে সরকার এগিয়ে আসে না। বিশেষত যখন শিল্প দূষণ নিয়ন্ত্রণের কথা আসে তখনই সরকার পরিবেশ বিষয়টাকে বিসর্জন দিয়ে শিল্পটাকে প্রাধান্য দিয়ে দেয়। যেমন আমরা বহু বছর যাবৎ শুনছি 2 বছরের মধ্যে ইটভাটাগুলোকে আধুনিক হতে হবে, তাহলে তাদেরকে বন্ধ করে দেওয়া হবে। তো দেখা যাচ্ছে দফায় দফায় এই সময় কিন্তু সরকার বাড়িয়ে চলেছেন। আবার সরকারের একটা প্রকল্প ছিল বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তায় যে বায়ু দূষণ মনিটর করবে, সেই প্রকল্প দেখা যাচ্ছে যেই কারণে প্রকল্প সেখানে টাকা দেয় না হয় টাকা চলে যাচ্ছে ফুট ওভার ব্রিজ করতে। তবে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের আইনগুলোকে যথাযথ প্রয়োগ করা এবং বায়ু দূষণটাকে নিয়মিত মনিটর করার মাধ্যমে এটাকে একটা সহনশীল মাত্রায় আনতে হবে। দূষণের
এটা করার জন্য যেসব অ্যাডভোকেসি সংস্থা আছে
প্রতিষ্ঠান আছে, কিন্তু কাজগুলো হচ্ছে না।
আপনাদের মতো যেসব সংগঠন পরিবেশ দূষণ বিরোধী প্রচারণা করছে, মানুষকে সচেতন করার কাজ করছে, বা আইন প্রয়োগের ব্যাপারে সরকারকে বাধ্য করার চেষ্টা করছে বা অনুরোধ করার চেষ্টা করছে, তাদের প্রেশার কতটুকু?
তাদের প্রেশার আইন অনুযায়ী যতটুকু দেওয়ার সম্ভব আমরা দিয়েছি। আমি যদিও আইন নিয়ে কাজ করি, আরো অনেক পরিবেশবাদী সংগঠন আছে যারা আইন নিয়ে কাজ করে জনমত গড়তে কাজ করে, তারাও কিন্তু সরকারকে বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, হাইকোর্ট থেকে কিন্তু এর আগে প্রায় 450 ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু ওগুলো আবার দেখা যায় ভিন্ন নামে, ধরেন এখন ওটার নাম হচ্ছে এবি ব্রিক্সেলস, পরে হয়ে গেছে সিবি ব্রিক্সেলস, হ্যাঁ, ওই নামে তারা চালু করে। এখানে যদি সরকারের মাঠ পর্যায়ে ওই তত্ত্বাবধানটা না থাকে, যেটা কেবল পরিবেশের ক্ষেত্রে সব ক্ষেত্রেই বাংলাদেশে এখন এই সমস্যাটা প্রকট হচ্ছে, তত্ত্বাবধানটা মাঠ পর্যায়ে আমরা পাচ্ছি না, ফলে আমরা আইন দিয়ে প্রেশার দিচ্ছি, জনমত দিয়েও মোটামুটি একটা পক্ষে কিন্তু মত অবস্থান করছে যে এই অবস্থা চলতে পারে না।
আচ্ছা, এই বিষয়ে আমরা ভারতের অভিজ্ঞতা শুনবো। ডক্টর কুন্ডু, আপনার কিছু বলার আছে
এই বিষয়ে? উনি যে অভিজ্ঞতার কথা বললেন সেটা কিন্তু আমাদের সঙ্গে অনেকাংশই মেলে। ব্যাপারটা হচ্ছে আমাদের দেশেরও এই পরিবেশ রক্ষার বিষয়টা প্রথম কিন্তু জয়লাভ করে বলা যেতে পারে আদালতের সাহায্যে। আমাদের দেশের যদিও 1974 সালে এবং তার পরবর্তীকালে বিভিন্ন ধরনের আইন তৈরি হয়, কিন্তু সেই আইন বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাংলাদেশের মতনই ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু আদালতের একটা বিশাল ভূমিকা আছে এবং সেই ভূমিকার ফলে আমরা কিন্তু দেখি অনেক সময় সরকারকেও কিন্তু কতগুলো পদক্ষেপ নিতে বাধ্য হয়। পাশাপাশি কিন্তু আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা যারা আছে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটাও কিন্তু সাধারণ মানুষকে উজ্জীবিত ও সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে এটা কাজে লাগে। ফলে এই দুটো দিকও কিন্তু আমাদের পাশাপাশি দেখতে হবে।
রেজওয়ানা হাসান যেমনটি বললেন যে বাংলাদেশে আইন আছে এবং খুব প্রোগ্রেসিভ আইনই আছে, কিন্তু আইনের বাস্তবায়নের চেয়ে ওই শিল্পের স্বার্থই বড় করে দেখা হয়। ভারতের বিষয়টা কেমন, আইন কেমন?
একই রকম, কিন্তু সেক্ষেত্রে এই সমস্ত আইনগুলোকে বিভিন্ন সংস্থা যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা কিন্তু আদালতে, আমাদের একটা পিআইএল, আপনারা যারা আইনের ছাত্র তারা জানেন যে সেই পিআইএল করে তারা কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত আদালত থেকে বার করে নিয়েছে এবং সেগুলো মানার ক্ষেত্রে সরকারের কাছে একটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেকাংশই আমরা ফল পেয়েছি, বিশেষ করে জলদূষণ, বায়ু দূষণ এবং বিভিন্ন ধরনের ক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করেছি ভারতের ক্ষেত্রে।
ধন্যবাদ। আমাদের সঙ্গে লাইনে আছেন বাংলাদেশ থেকে বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী এবং বার্তা প্রধান বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। শোনা যাক এ ব্যাপারে তার মতামত। হ্যালো,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্ট সম্পর্কে আমার কোনো ভিন্ন মত নেই। নিশ্চয়ই তারা গবেষণা করেই করেছেন। বাংলাদেশে যে অপরিকল্পিত নগরায়ন, যে নগরায়নের মধ্যে কিছু শিল্প, কিছু যন্ত্র, কিছু যানবাহন, কিছু বর্জ্য, এই সব মিলিয়ে বায়ু দূষণের যত ধরনের উপাদান এই নগরগুলিতে থাকা প্রয়োজন তার চেয়ে বেশি আছে। এখন এর মধ্যে করণীয় কি? করণীয় তো অনেক কিছু আছে। অনেক কিছু হচ্ছে একটা পরিকল্পিত নগরায়ন, নগর তো হতেই হবে, নগরায়নকে তো বন্ধ করা যাবে না। মানুষের আবাসিক এলাকা একটা নির্ধারণ করা, বাণিজ্যিক এলাকা বা অন্য ধরনের বর্জ্য ফেলার যে এলাকা সেই এলাকাগুলিকে পৃথক করে ফেলা, কিন্তু দুঃখজনক ভাবে আমাদের এখানে সেটি হচ্ছে না।
গণমাধ্যমের কি ভূমিকা আছে এই এই বিষয়ে?
গণমাধ্যম এখানে সচেতনতাটা বাড়াতে পারে। যেমন ধরেন ঢাকা মহানগরীর কথা যদি আপনি বলেন, বাংলাদেশের সকল ইলেকট্রনিক মাধ্যম, প্রিন্ট মাধ্যম গত কয়েক দশক ধরে বলছে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরাতে হবে। এটি হলো একটি, আমি যদি বলি। যদি অন্যান্য বর্জ্যের কথা বলেন, সেই বর্জ্য ঢাকা শহরের চারদিক থেকে এমন সব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ঢাকা থেকে আপনি যদি টাঙ্গাইল পর্যন্ত যান, গাজীপুর, গাজীপুর হয়ে কালিয়াকৈর হয়ে ওই গোটা এলাকাটাতে এমন সব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেগুলি বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তো কাজেই গণমাধ্যম এই জায়গাটাতে সচেতনতা বৃদ্ধি করতে পারে, অনুসন্ধানমূলক সাংবাদিকতা করতে পারে, কিন্তু যদি এই গণমাধ্যমের রিপোর্টের প্রেক্ষিতে কর্তৃপক্ষ যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে তখন তো এটা রুটিন কাজের মতো হয়ে যায় যে গণমাধ্যম রিপোর্ট করলো, কর্তৃপক্ষ করলেন না।
ধন্যবাদ মঞ্জুরুল আহসান বুলবুল। পরিকল্পিত নগরায়ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি সহ নানা বিষয় তুলে ধরলেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। গণমাধ্যমের ভূমিকার কথা বলতে গিয়ে তিনি হাজারীবাগ ট্যানারি সরিয়ে নেয়ার কথাও বললেন। কয়েকবার রিপোর্ট হয়েছে কিন্তু আমলে আনা হয়নি। সবার উপরেই তিনি বললেন যে কর্তৃপক্ষ অর্থাৎ রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে, স্পষ্ট করেই বললেন। রেজওয়ান হাসান, আপনি হাজারীবাগ ট্যানারি সরানো সহ ঢাকা শহর দূষণমুক্ত করবার বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছেন, আপনার সংগঠন থেকে এবং অন্যান্য বিভিন্ন পরিবেশবাদী সংগঠনও এই এই বিষয়ে কাজ করেছে, এসব কাজে কতটুকু অগ্রগতি? রেজওয়ান হাসান,
অগ্রগতিটাকে আপনি কিভাবে দেখেন? আমরা বাংলাদেশে রাজনৈতিক যে বাস্তবতায় বাস করি সে বাস্তবতায় প্রতিবাদ করতে থাকাতেই আমার কাছে একটা অগ্রগতি মনে হয়। হাজারীবাগ ট্যানারিতে আমরা আইনি লড়াই শুরু করে ফল পাওয়া শুরু করেছিলাম 2001 সালে। ভারতে একই রকম মামলা করে, এই জনস্বার্থমূলক মামলা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে কিন্তু কলকাতাতে অনেক ট্যানারি বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধটা তাদের প্রাথমিক টার্গেট ছিল না, তাদের প্রাথমিক টার্গেট ছিল এগুলোকে কমপ্লায়েন্ট করে আনা। কিন্তু দেখা যাচ্ছিল যে ট্যানারি মালিকেরা বিভিন্ন অজুহাতে নানান সময় সময় নিয়েছে। একটা পর্যায়ে এসে আদালত বলেছে এনাফ ইজ এনাফ, আর করা যাবে না, এখন তোমাদেরকে বন্ধ হতে হবে। আনফর্চুনেটলি আমরা 2001 সাল থেকে ওই একই রকম ভারতের রায়টা দেখিয়ে কিন্তু আমরা গিয়ে কোর্টে লড়াইটা করেছিলাম, ভারতের রায় এবং আমাদের বাস্তবতা। দেখা গেল যখন আমাদের এখানে রায়টা আসলো এবং শেষবার যখন 2010-এর জুনের মধ্যে হাজারীবাগ চ্যানেলকে সরানোর কথা হলো, তখনই কিন্তু সরকার থেকে বারবার দফায় দফায় সময় চাওয়া হচ্ছে। আমি এখানে একটা কথার উপর জোর দিচ্ছি, সময় কিন্তু চ্যানেলি মালিকেরা চাচ্ছেন না, চ্যানেলি মালিকেরা চান তাদের পক্ষে বক্তব্য আদালতে উপস্থাপন করে সরকার। তার মানে কি হলো, এটা কিন্তু সরকারের আইন মেনেই আমরা এই মামলাগুলো করছি, এই আইনগুলো আমরা কেউ গিয়ে পার্লামেন্টে পাস করিনি, সরকারই পাস করেছে। ওই আইন অনুযায়ী ট্যানারি এইভাবে চলতে পারে না, ট্যানারি একটা এক্সেপশনাল কেস হতে পারে না। কিন্তু সরকার রপ্তানি আয় এবং এমপ্লয়মেন্ট, যেটা আমি বললাম, পরিবেশ এবং উন্নয়নকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় ভ্রান্ত কতগুলো অর্থনৈতিক যুক্তি দিয়ে, এবং সেই যুক্তির কারণে দেখা যায় যে আদালতের সময়ে সময়ে কিন্তু সময় বাড়িয়ে যাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন, বিশ্বের নিয়ম হচ্ছে যে পলিউট করে সে ক্ষতিপূরণ দেয়। আমাদের সরকার এখন শেষ দশায় এসে হাজারীবাগ ট্যানারি মালিকদেরকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন, কারণ ওরা দয়া করে এখান থেকে উঠে সাহারে যাবেন। অথচ সবাই জমি সবাই ইতি স্থাপনের টাকা সমস্ত কিছুর কারণে আমরা জনগণ দিই, ফলে এইখানে ওই যে ব্যবসায়ীদের গায়ে কোন সরকার হাত দিতে চায় না, এই সত্যটাই বাংলাদেশের ক্ষেত্রে আবার বাস্তব হয়ে এসেছে। ভারতের আদালত যেটা করেছে যে একটা পর্যায়ে এসে বন্ধ করে দিয়েছে, আমাদের আদালত থেকে সেরকম নির্দেশটা চ্যানেলের ক্ষেত্রে অন্তত আমরা পাইনি। বুলবুল ভাইয়ের কথা ধরে আরেকটা কথা বলবো, চ্যানেলই কিছু রিপোর্ট করেনি, সহস্রাধিক রিপোর্ট করেছে এবং করেই যাচ্ছে, তারপরেও আবার যখন দেখবেন চ্যানেলই বন্ধ করার কথা হবে তখন আবার মিডিয়াতে একটা রিপোর্ট আসবে যে হাজার হাজার এমপ্লয়মেন্ট এবং কোটি কোটি টাকা বাংলাদেশে ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কি, চ্যানেলই আমাকে কি দিল এবং আমার থেকে কি নিল, সেটা কিন্তু আমরা কখনো করি না।
ধন্যবাদ ডক্টর কুন্ডু। আমি শুনলাম কলকাতার বেশ কিছু ট্যানারি বন্ধ করে দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার খাতিরে, ভারতের অন্যান্য শহরের কি অবস্থা?
আমি কলকাতার বিষয়টা আর একটু সংযোজন করছি। উনি যেটা বললেন সেটা ঠিক, একটা সময় যে নির্দিষ্ট মাত্রাতে তার যে এফ্লুয়েন্ট, তার যে বর্জ্য নিষ্কাশন করতে হবে, এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা সম্ভব হচ্ছে না, এবং তখন সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই ট্যানারিগুলোকে, এই কলকাতা শহরে আগে ছিল প্রায় মধ্যে, সেগুলোকে প্রায় 15-20 কিলোমিটারের দূরে কোন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে করে এই সমস্ত ট্যানারি থেকে যে সমস্ত বর্জ্য বেরোবে সেগুলোকে একটা জায়গায় নিয়ে গিয়ে সেটাকে পরিশোধিত করা যাবে, এবং সেটা ট্যানারি থাকবে, উন্নয়ন থাকবে, পরিবেশ সবকিছুই থাকবে। কিন্তু অনেক টানাপোড়েন গেছে, আপনারা জানেন, আদালতে যেতে হয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থাটা ঝাঁপিয়ে পড়েছে, আন্দোলন হয়েছে, আলটিমেটলি কিন্তু কলকাতার ট্যানারি এখন কিন্তু কলকাতায় আর চলে না, তারা কিন্তু সেই কমপ্লেক্স তৈরি হয়েছে কলকাতা শহর থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে, যেটাকে সেখানে সেগুলো এখন চলছে। এখন ভারতবর্ষে অন্যান্য সংস্থায়, সে আপনি চেন্নাই বলুন বা অন্যান্য জায়গায় যেখানে রেজার ইন্ডাস্ট্রি আছে, সেখানে কিন্তু একই রকম প্রিন্সিপালে চলছে। কিন্তু চলার ক্ষেত্রে যেটা আমাদের আলোচনা হলো, মূল বিষয় হচ্ছে যে সরকারের ভূমিকাটা কি। সরকারের ভূমিকাটা যেমন একদিকে স্বেচ্ছাসেবী সংস্থা বা আদালত যখন নির্দেশ দেয় তখন সেগুলোকেও তারা মেনে চলে, আবার এটা তো ঘটনা যে উৎপাদনের জন্য আয়ের জন্য আবার সেইটা শিথিল হয়ে যায়, ডাইরেক্ট পরিশোধিত না করে সিস্টেমে ছেড়ে দেয় তখন আবার, ফলে এই যে নিরন্তর টানাপোড়েন এটা কিন্তু থাকবে। পরিবেশ আন্দোলনে গত 30 বছর আমার অভিজ্ঞতা হচ্ছে যে এই যে দেখার দায়িত্ব শুধু কিন্তু সরকারের দেখার নয়, দেখার দায়িত্ব সমাজের প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা মানুষেরই বলা যেতে পারে।
ধন্যবাদ আপনাকে। আমরা একজন শ্রোতা লাইনে আছেন, একটি প্রশ্ন নিয়ে তারপরে আবার ফিরে আসছি। তার আগে বলি, শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আজকের বিষয় বায়ু দূষণ এবং আমাদের করণীয়। এই অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে হলে 2026193062 এই নম্বরে ফোন করতে পারেন, অথবা আপনারা ইমেইলে প্রশ্ন পাঠাতে পারেন bangla@voanews.com, এবং আমাদের ফেসবুক ফ্যান পেজেও প্রশ্ন করতে পারেন। কলকাতা, ভারতের পশ্চিমবঙ্গের একজন শ্রোতা লাইনে আছেন, প্রশ্ন নিয়ে আসি। হ্যালো,
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওন্দা অন্তর্গত রঘুনাথনগর গ্রামের শম্ভু হাজরা। আমার প্রশ্ন আছে যে এই জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার জন্য একমাত্র দায়িত্ব মানুষ, এই মানুষের সম্বন্ধে কোন কি দৃঢ় পদক্ষেপ নেওয়া যায় তারা বিশ্বব্যাপী
সচেতন করার ব্যাপারে,
সচেতন করার ব্যাপারে, এবং সেটা ম্যান্ডেটরি হতে হবে। এই ম্যান্ডেটরি একটা যদি ব্যবস্থা করেন মনে হয় তাতেও সারা পৃথিবীর মঙ্গল হবে, সমস্ত জীবগুলির মঙ্গল।
ধন্যবাদ আপনাকে। মনুষ্যসৃষ্ট পরিবেশ দূষণ আইন করে বন্ধ করা যায় কিনা, এই প্রশ্নে প্রথমে আসছি ডক্টর নিতাই কুণ্ডু আপনার কাছে। ভারতের রাজধানী আমরা জানি সবচেয়ে দূষিত শহর স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, সেখানে এই দূষণের মূল কারণগুলো কী কী আর আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে?
দেখুন, আইনের যদি প্রবর্তন বলেন, আমাদের 74 সালের পর থেকে অনেকগুলো আইন আছে, সংস্থা আছে, সবকিছু আছে, কিন্তু উনি যে প্রশ্নটা করলেন আমাদের বন্ধু ওন্দা থেকে বাঁকুড়া জেলা, সেটা হচ্ছে যে মানুষের এই যে স্বভাব অর্থাৎ মানুষের এই যে অভ্যাস, এইগুলোকে যে একটু নিয়ন্ত্রণ করা, এইগুলোকে একটু পরিবেশ তাকে সচেতন করা, এই করতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন স্তরে, যেমন আমাদের সরকার থেকে এডুকেশন সিস্টেমের মধ্যে, যেমন বিভিন্ন ছাত্রছাত্রীদের যেমন পরিবেশ নিয়ে একটা বাধ্যতামূলকভাবে তার সিলেবাসের মধ্যে ঢুকিয়েছে, বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম যারা সরকারি কর্মচারী আছে তাদের মধ্যে নিয়ে এসছে, এইরকম প্রত্যেকটা স্তরেই কিন্তু সেই ব্যবস্থাটা আছে। এখন প্রশ্ন হলো সেইগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে, কতটা বাস্তবে কাজে লাগছে, সেই জায়গায় কিছু ফাঁক থেকে যায়, এবং সেইখানেই বোধহয় আমাদের এই পরিবেশ আন্দোলন যারা আছেন করেন যারা, তাদের একটু ভূমিকা আছে, স্বেচ্ছাসেবী সংস্থাদের একটু ভূমিকা আছে বলে আমি মনে করি।
রেজওয়ান হাসান, আপনি কিছু যোগ করবেন?
জি, আমার কাছে মনে হয় যে আমরা যখনই আইন কানুনের কথা বলি সেটা কিন্তু মানুষের ব্যবহারকে নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্যই বলি। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বব্যাপী এখন যে পরিবেশ বিপর্যয় ঘটছে সেখানে দেখবেন আমরা ভোগবাদের বিপরীতে কিন্তু পরিবেশ বান্ধব ভোগের কথা বলছি, সেখানে উন্নত বিশ্ব গিয়ে বাধা দিচ্ছে, কারণ তারা বলছে তারা তাদের লাইফস্টাইলের সাথে কম্প্রোমাইজ করবে না, চলে যাক বাংলাদেশ পানির নিচে, চলে যাক মালদ্বীপ পানির নিচে, ওদের নাগরিকদের 2-3টে করে গাড়ি থাকতেই হবে। কিন্তু সেগুলো নিয়ন্ত্রণের জন্যই কিন্তু পরিবেশবিদরা প্রতিবছর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে সম্মেলনগুলো হয় সেখানে আওয়াজ তোলে যে তোমাদের ভোগবাদ কমাতে হবে। আমি মনে করি ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এই ভোগবাদকে কমিয়ে আনা, এক্সপ্লয়টেশনকে কমিয়ে আনার ক্ষেত্রে রাষ্ট্র একটা অনেক বড় ভূমিকা পালন করতে পারে, এবং রাষ্ট্রের রাষ্ট্র যাতে সেই ভূমিকা পালন করে সেজন্য পরিবেশবাদীরা কিন্তু কেবল তাদের দেশে করে না, দেশের বাইরে, যেমন জলবায়ু পরিবর্তনের উদাহরণ আমি দিলাম, ওখানে কিন্তু সারাক্ষণই আমরা এই প্রতিবাদগুলো করতে থাকি। এখন পরিবেশটাকে সমাজের অন্যান্য বিষয় থেকে আলাদা করে নিয়ে নেওয়ার নেই, যে দেশটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত সে দেশের পরিবেশ খুব ভালো থাকবে এটা আশা করা যায় না। আবার ফিনল্যান্ড ওদের গভর্নেন্স এর অন্যান্য সূচকের সাথে সাথে কিন্তু তাদের পরিবেশের সূচকটাও অনেক ভালো। সরকার কতটা রেসপন্সিভ এটা কেবল পরিবেশের ক্ষেত্রে না, ইন জেনারেল সরকার কতটা রেসপন্সিভ হ্যাঁ তার উপর নির্ভর করবে, এবং সরকার যদি রেসপন্সিভ নাও হয় অন্তত সরকারের মধ্যে কারো কারো বিবেকটা জাগিয়ে রাখার জন্য আমরা এই পৃথিবীতে বেশ দুর্নীতিতে আক্রান্ত দেশ কাজ করে যাচ্ছি।
আচ্ছা, আরো একজন শ্রোতা লাইনে আছে, আমরা তার প্রশ্নটি নিয়ে আবার ফিরবো। হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম।
আমি মাহমুদ মেনন, আমি বাংলা নিউজ 24.com এর হেড অফ নিউজ, আমি ঢাকা থেকে কথা বলছি। একদম আমরা যারা সাংবাদিকতা করছি আর কি, তাদের এই জিনিসটা খুব স্পষ্টভাবে কিন্তু ধরা পড়ে, কারণ আমাদের অধিকাংশ সময় রিপোর্টারদেরকে বাইরে কাজ করতে হয়, এবং তারা যখন বাইরে থাকে তখন এই বায়ু দূষণের একটা বড় শিকার সাংবাদিকরাও হয়, কারণ তাদেরকে কাজের জন্য ফিল্ডেই ঘুরতে হয় বেশি। বায়ু দূষণ ভয়াবহ রকমেরই খারাপ, এটা বুঝতে পারা যায় যখনই আমরা বাইরে থেকে ঘরে ফিরি, তখনই আমরা হাত মুখ ধুয়ে গেলেই টের পাই যে কতটা দূষণের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম। এই জায়গা থেকে আসলে উত্তরণের পথ নিশ্চয়ই কিছু আছে, অথবা আসলেই কিছু নাই, কিন্তু আমার মনে হয় এক্সপার্টরা যখন কথা বলছেন তারা সুনির্দিষ্ট কোনো পথকে আমাদেরকে দেখাতে পারবেন, যেটা নিয়ে আমরা রিপোর্টাররাও এক্সক্লুসিভলি কাজ করতে পারি, এটাই আমার জানার বিষয়।
ধন্যবাদ মাহমুদ মেনন, উনি তার সাংবাদিকতার অভিজ্ঞতার কথা তুলে ধরে বললেন খানিকটা শঙ্কিত যে থেকে উত্তরণের পথ আছে কিংবা নেই, উনি একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। তিনি একটি ধারণা চাচ্ছেন তার পেশায় থেকে এই সমস্যা সমাধানে কিভাবে ভূমিকা রাখতে পারেন, কি বলবেন রেজওয়ানা হাসান?
এটা অনেকটাই রবীন্দ্রনাথের জুতা আবিষ্কারের মতন, হয়তো ওনাকে উপদেশ দিতে হবে যে আপনি নিজেকে ঢেকে রাখেন। কিন্তু কথা হচ্ছে আমি আমি কিন্তু ব্যক্তিগতভাবে ফিল করি পরিবেশ কর্মী হিসাবে, আমি যখন ঢাকার বাইরে যাই বায়ুর মাত্রার আমার কাছে অতটা দূষিত মনে হয় না। এখন ধুলা গায়ে লাগাকে তো আমি দূষণ মনে করতে পারি না, ধুলা গায়ে লাগাচ্ছে কিন্তু উনি দূষণ মনে করেন সেটা কিন্তু ভিন্ন কথা। আর যদি উনি বলে থাকেন যে হাইওয়েতে ওনার যাওয়া আসার ক্ষেত্রে সেটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা বাংলাদেশে, ভয়াবহ অবস্থা। যে যে রাস্তা আমাদেরকে 6 ঘন্টায় ক্রস করতে হয় সেটা 12 ঘন্টা লেগে যায়। সে সময় যে বায়ু দূষিত বায়ুটা হাইওয়েতে ইনহেল করতে হয়, গ্রামের বায়ু কিন্তু আমি বলবো অনেক বিশুদ্ধ, ইনহেল করতে হয় সেটা মারাত্মক। সেখানে গাড়ি ঘোড়ার দূষণ সংক্রান্ত যে বিধিবিধান গুলো আছে আমাদের, কেমন তেল হতে হবে, কেমন ডিজেল হতে হবে, কেমন অক্টেন হতে হবে, কত বছরের পুরনো গাড়ি রাস্তা থেকে তুলে নিতে হবে, এই জিনিসগুলো কিন্তু প্রয়োগ করতে হবে। এগুলো সব আইন বাংলাদেশে আছে, সব আইন বলা আছে 12 বছরের পুরনো হলে চালানো যাবে না, কিন্তু সব পুরনো গাড়ি রং করে আবার চালায়। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে আমাদেরকে যাতায়াতের ক্ষেত্রে করতে হবে। যেটা আমি জানি দিল্লি কিন্তু সাকসেসফুলি একটা পর্যায়ে করেছিল পাবলিক ট্রান্সপোর্ট তারপরে সিএনজি তে কনভার্ট করে। বাংলাদেশে উই হ্যাভ দ্য সেম জাজমেন্টস, দ্য সেম সেট অফ লস, কিন্তু ওগুলো ইমপ্লিমেন্টেড হচ্ছে না।
না, বাংলাদেশে তো সিএনজি করা হলো, তারপরে পলিথিনের ব্যাগ বন্ধ করা হলো পরিবেশ দূষণ কমানোর জন্য, তারপরেও এখন এই অবস্থা কেন? এর মূল আমি যদি খুব সংক্ষেপে একদম সাধারণ শ্রোতাদের জন্য বলি, খুব সাধারণভাবে যদি জিজ্ঞেস করি যে পরিবেশ দূষণের কারণটা কি, মূল কারণ কি বলবেন?
একটা কারণ হচ্ছে কি, অর্থনৈতিক উন্নতি, কাঁচা টাকা গোনাটাকেই সরকার এখনো উন্নয়ন মনে করছে। রাষ্ট্রীয় মনোজগতে উন্নয়ন মানে কাঁচা টাকা গোনা, এটার সাথে পরিবেশের সম্পর্কটা গুনে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে উন্নয়নটাকে নির্ধারণ করা হচ্ছে না, এটাই হচ্ছে মূল কারণ।
ডক্টর কুন্ডু, আপনার অভিজ্ঞতা কি এই বিষয়ে?
উনি বললেন একটা দৃষ্টিভঙ্গিতে এবং সেটাও ঠিক, কিন্তু আর একটা বিষয় আমি একটু জাস্ট মনে করিয়ে দিচ্ছি। আমরা যখনই পরিবেশ দূষণ বলি দুটো ভাগ করি, একটা হচ্ছে ইনডোর আর একটা আউটডোর। এখন আমার সাংবাদিক বন্ধু যেটা বললেন যে যখন তিনি বাইরে থেকে এসে ভেতরে ঢোকেন, মানে বাড়িতে আসেন, এবং এই যে তার দুটো পরিবেশে, এক্ষেত্রে আমি একটা ছোট্ট তথ্য দিচ্ছি যে 2012 অব্দি গত গোটা 50 বছরে দেখা যাচ্ছে যে আমাদের 88% মানে আমাদের ডেথ রেটটা বেড়ে গেছে, অর্থাৎ মৃত্যু হার বেড়ে গেছে। এবং সেই সব দেশগুলিতে যেখানে সারা পৃথিবীর 82% মানুষ বাস করেন, অর্থাৎ আমাদের মতো উন্নয়নশীল দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেখানে আছে, সেখানে কিন্তু বাইরে একটা বিশাল তাণ্ডব চলে। এবং সেটা ওই যে সাংবাদিক বন্ধু বললেন সেটা খুবই সত্যি, সেটা আমার ক্ষেত্রেও সত্যি, যারা বাইরের অবস্থাটা খুবই খারাপ। এবং এই জায়গাটায় কিন্তু ওই ম্যাডাম যদি বললেন যে এখানে ওই যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যেটা বিচার করলেন সেখানেও তাই, অর্থাৎ সিএনজি থাকবে না পেট্রোল থাকবে নাকি ডিজেল থাকবে, ডিজেলের প্রাইসটা কতটা বাড়বে, পেট্রোলটা কতটা বাড়বে, এই যে সমীকরণ, এটা কিন্তু একটা অ্যাপ্রোচের ব্যাপার। তো সেই জন্যই আমার যেটা মনে হয় যে এটা যদি একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায় তবেই কিন্তু এই ইনডোরই বলুন আর আউটডোর পলিউশন বলুন এই দুটোকে কিন্তু কমানো যাবে।
আপনি একজন পরিবেশ বিজ্ঞানী, আমি একজন খুব সাধারণ গ্রামের শ্রোতা, আমার গ্রামে কোনো পরিবেশ দূষণ নাই, খুব ভালো আবহাওয়ায় আমি বসবাস করি। আমি যদি প্রশ্ন করি ঢাকা কেন খারাপ হলো, বায়ু কেন খারাপ হলো, আপনি কি বলবেন, আমাকে বোঝাবেন কিভাবে?
ওই ভোগবাদের উদাহরণ টেনে বলবো, আমাদের আপনার ঢাকা বা কলকাতা শহর যেখানেই বলুন না, এখানে কি যতগুলো গাড়ি চলে ততগুলো গাড়ি চলার কি দরকার আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা কি একটা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম খুব এফেক্টিভলি করতে পারতাম না, যেটা কলকাতার যখন জন্ম হয় তখন থেকেই যেটা ছিল, এইরকম কতগুলো বিষয় কিন্তু এসে যাচ্ছে। এবং তার কারণেই আমার কলকাতা শহরে বা ঢাকা আপনার ঢাকা শহরে পরিবেশ দূষণ, যেটা গ্রামে নয়। গ্রামে কিন্তু একটা লোক সাইকেল রিক্সা যার দূষণ প্রায় নেই বললেই চলে, একমাত্র কিছু ডাস্ট হয়তো ধুলোবালি বলে, তাছাড়া তো সেই জন্যই হচ্ছে কি আমাদের দৃষ্টিভঙ্গিগত যদি পরিবর্তন না করি, আমাদের জীবনের যে ভোগবান সেই জায়গা থেকে যদি একটু আমরা নিজেদের সরিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু এই দূষণ চলতেই থাকবে, সে কলকাতা হোক আর ঢাকাই হোক।
ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় বায়ু দূষণ এবং আমাদের করণীয়। অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে ফোন করতে পারেন 2026193062 এই নম্বরে। আপনারা ইমেইলে প্রশ্ন পাঠাতে পারেন bangla@voanews.com অথবা ফেসবুক ফ্যান পেজেও প্রশ্ন পাঠাতে পারেন। এবার আরও একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আসছি, তারপর আমরা আলোচনায় ফিরে যাব। হ্যালো,
হ্যালো,
জি বলুন।
সালাম আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি, আমার নাম তৈয়বা খানম। আমি আসলে জানতে চাচ্ছি, ঢাকা শহরে তো বায়ু দূষণের অবস্থা খুবই খারাপ, তো এখন এটার জন্য যেটা আমরা পত্রিকায় দেখতে পাই সেটা হচ্ছে ট্যানারির ফ্যাক্টরিটা ঢাকার ভিতরে আছে, এটাকে এই ট্যানারির বর্জ্য থেকে বায়ু দূষণ অনেক বেশি আকারে হচ্ছে বলে আমি মনে করি, এটাকে সরানোর কোনো ব্যবস্থা করা যেতে পারে কিনা, যেটা হলে বোধহয় আমরা বায়ু দূষণ থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারি।
ধন্যবাদ সাইদা খানম। ট্যানারি নিয়ে আমরা একটু আগেও আলোচনা করছিলাম, আপনি আবারও হয়তো মিস করেছেন, এই প্রশ্নটি আবারও উঠেছে। রেজওয়ানা হাসান, আপনি কি আর কিছু বলবেন এই বিষয়ে?
জি, সংক্ষেপে বলে দিই যে এবার সরকার সর্বশেষ বলেছে মধ্যে ট্যানারি গুলোকে সাভারে তারা সরিয়ে দেবে। ট্যানারি গুলোকে সাভারে সরিয়ে দেওয়া হয়, কেবল সরিয়ে দেওয়াই শেষ কথা না, ওখানে যে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ক্রোমিয়াম রিকভারি প্ল্যান্ট স্থাপন করার কথা, ওটা যদি স্থাপিত হয়ে যায় তাহলে আমরা আশা করি যে এই সমস্যার একটা সমাধান শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো।
ধন্যবাদ আপনাকে। আরো একটি প্রশ্ন নেব, ভারত থেকে একজন শ্রোতা লাইনে আছেন। হ্যালো,
হ্যালো, আমি দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি।
জি বলুন।
আজকের বায়ু দূষণ নিয়ে সারা পৃথিবী যখন তোলপাড়, সেখানে আমাদের দেশের নতুন দিল্লি বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি। এই পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু জেনেছি সরকারি পদক্ষেপ খুব একটা গ্রহণ করা হয়নি, এর কারণ কি হতে পারে, সেটাই আমার প্রশ্ন।
ধন্যবাদ দেবাশিস গোপ। আপনি জানতে চাইছেন বায়ু দূষণের দিল্লি শহর এক নম্বরে এবং সরকারি উদ্যোগ কম কেন সে বিষয়ে। ডক্টর নিতাই কুণ্ডু, আপনি কি বলবেন এই প্রশ্নে?
ওনার প্রথম প্রশ্ন যেটা দিল্লি বায়ু দূষণের সবার উপরে, কিছু কিছু আরো অনেকগুলো শহর আছে, কলকাতা তার মধ্যে একটা, এখন সরকারি পদক্ষেপ নেওয়া হয়নি এটা বললে বোধ হয় সবটা ঠিক হবে না, কারণ পরিবেশ দপ্তর থেকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বসিয়ে অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি অর্থাৎ বাইরের কতটা কি ধুলিকণা, কতটা কি গ্যাস কি আছে সেগুলো দেখা হচ্ছে, এবং সেটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রায় 70% দূষণ মূলত বাড়ি থেকে আসছে, শিল্প থেকে আসছে না, মানে আমাদের দেশে আর কি। তো সেই জন্যই প্রথমেই আমাদের কিন্তু এই যে গাড়ি, এই গাড়ির উপরে কিন্তু একটা প্রচ্ছন্ন একটা নিষেধাজ্ঞা এরকম একটা কিছু রাখা, দেখবেন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন, পলিউশন কন্ট্রোল নিতে হবে, তারপর একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এর থেকে পুরনো গাড়ি চলবে না, এবং বলে হয়েছে সিএনজি চালাতে হবে, এইরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ যে সহনশীলতা যতটা আছে প্রকৃতি তার থেকে অনেক বেশি মাত্রায় দূষণটা হচ্ছে, তো সেই জায়গাটায় যদি আমরা মানে যদি ইন্টারভেন না করি তাহলে কিন্তু এটা কিন্তু বেড়েই যাবে, এটা হচ্ছে। এবং সেইখানে কিন্তু আমাদের শুধু সরকার নয় এবং মানুষের একটা চাপ রাখতে হবে, এবং সেই চাপ আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা হতে পারে, সেই চাপ আমাদের প্রেশার গ্রুপে হতে পারে, এবং রাজনৈতিক দলগুলোকেও একটু সচেতন হতে হবে।
আচ্ছা, এই সাম্প্রতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে যখন বলা হয়েছিল নারায়ণগঞ্জের বায়ু দূষণের কথা, সেখানে একটু বৈজ্ঞানিক টার্মেটি PS2.5 এর মাত্রা বেশি, এতে অ্যামোনিয়া, কার্বন, নাইট্রেট, সালফারের ক্ষুদ্র কণা এইসব বিষয়ে বলা হয়েছে, তো এইটা একটু পরিষ্কার করে আরো সহজ করে বলা যাবে ডক্টর কুণ্ডু?
সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট তাতে দেখবেন PM10, PM2.5 যাই বলুন আপনি, তো তাতে বলা হচ্ছে, এবং এই নিয়ে আমাদের দেশে কয়েকটা স্টাডিও হয়েছে, বিভিন্ন হসপিটাল, ক্যান্সার হসপিটাল তারা করেছেন এবং তারা দেখছেন যে এই যে সব থেকে ক্ষুদ্র যে কণা যেগুলো বাতাসের মধ্যে ভেসে থাকে সেইগুলো কিন্তু সব থেকে বেশি ক্ষতি করে, বিশেষ করে আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আমরা একটা একটা জাস্ট একটা ছোট্ট বোঝার জন্য একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি যে শহরে যেটা দেখা যাচ্ছে 63% লোকের এই একটা স্যাম্পল সাইজের 63% লোক তাতে ভুগছে, গ্রামে কিন্তু 38% ভুগছে। তো এরকম অনেকগুলো প্যারামিটার রোগ আমরা দেখেছি। তার বলার উদ্দেশ্যই হচ্ছে যে এই ছোট ধূলিকণা গুলো মানুষের শরীরে সব থেকে বেশি ক্ষতি করে, এবং এটা আমাদের শরীরে ডিএনএ লেভেলে গিয়ে অর্থাৎ মানুষের যে একটা দূষণের ফলে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে দূষণটা ছড়িয়ে ট্রান্সমিটেড হয়ে যায়, সেগুলোও হতে পারে। সেই জন্যই আমরা এই যে সব থেকে ছোট ধূলিকণাকে আমরা খুব বেশি ক্ষতিকারক বলে এই একটা গবেষণায় বেরিয়েছে, এটাই আপনাকে বলার।
আচ্ছা, এই যখন একটা শহরে বায়ুতে এই ছোট ধূলিকণা যেটির কথা বললেন ছড়িয়ে পড়েছে এবং দূষিত হয়েছে, এই এইটা কমানোর জন্য তো প্রথমে এটা বন্ধ করতে হবে, এটার উৎসগুলো বন্ধ করতে হবে, এরপরে ক্রমান্বয়ে কমানোর জন্য আর কি কি পদক্ষেপ রয়েছে?
ক্রমান্বয়ে এটা হতে পারে, যেমন ধরুন রাস্তার পাশে গাছ লাগানো। এটা কিন্তু রাস্তার পাশে যদি গাছ লাগায়, দেখবেন বিদেশে অনেক শহরে আছে, তাতে আপনি দেখবেন যে এইগুলো কিন্তু অনেকটাই ওই গাছে ট্র্যাপড হয়ে যায়, মানে এগুলো কিন্তু আমাদের যে ইনডোর পলিউশনে ওইদিকে যেতে পারে না, অর্থাৎ যেখানে বাসস্থান আছে, এই একটা হতে পারে। হতে পারে আমরা দেখি যে যে সমস্ত কলকাতা বা অন্যান্য শহর যেখানে শহরের মধ্যে অনেক জলাশয় আছে, এবং সেই জলাশয়ের উপরে যে সমস্ত ফ্লোটিং ভেজিটেশন, তারা অনেক সময় অ্যাবজর্ব করে এই ধরনের ধূলিকণাকে। তো এরকম অনেকগুলো পদক্ষেপ আমরা নিতে পারি গাড়ির সংখ্যা কমানোর পাশাপাশি, এই ধরনের যেটাকে আমরা এনভায়রনমেন্টাল প্ল্যানিং বলি, মানে আমাদের এবং সেখানে সব ধরনের দপ্তরকে এগিয়ে আসতে হবে, পিডাব্লিউডিকেও আসতে হবে, আবার পৌর সংস্থাকেও আসতে হবে, এবং ভলেন্টিয়ার অর্গানাইজেশন তাদেরও আসতে হবে।
ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বায়ু দূষণ ও আমাদের করণীয়। অনুষ্ঠানে সরাসরি কল করুন 2026193062 নম্বরে, অথবা ইমেল করুন bangla@voanews.com, অথবা ফেসবুক ফ্যান পেজেও আপনি প্রশ্ন পাঠাতে পারেন। এবার আরও একটি প্রশ্ন আমরা নিব, তারপরে আলোচনায় ফিরে আসব। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি ঢাকার মিরপুর থেকে খান জাহানির আলম কথা বলছি। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে দূষিত বায়ুর দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা চতুর্থ। আমাদের এখানে তো দূষিত বায়ুর প্রভাবে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন, অনেক ধরনের বড় ধরনের সমস্যায় পড়ছেন, রোগ হচ্ছে। তো আমরা জানতে চাচ্ছি যে এই অবস্থা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। আর হলো, ঢাকার আশেপাশে কিছু ইটভাটা আছে, সেই ইটভাটা গুলো যে পদ্ধতিতে তৈরি হওয়ার কথা সেভাবে হচ্ছে না, এই ইট ভাটা গুলো আরো অনেক দূরে সরিয়ে দেওয়া যায় কিনা, সেগুলো সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানা আছে কিনা দয়া করে জানাবেন।
ধন্যবাদ জাহাঙ্গীর খান, মিরপুর থেকে আপনি ইটভাটা সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন। ইটভাটার প্রসঙ্গ আমরা একবার আলাপ করেছিলাম প্রথমেই। এসব ভাটায় আপনি বললেন যে এসব ইটভাটায় সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কাজ চলে না, তো এগুলো সরিয়ে নেওয়া যায় কিনা এই প্রশ্নও করেছেন। রেজওয়ানা হাসান, আপনি কি বলবেন?
ঢাকা শহরের মাস্টার প্ল্যান অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো সরে যাওয়ার কথা, আমাদের সময় ভিত্তিক কর্ম পরিকল্পনা আছে। দেখেন কত ইমপ্রেসিভ একটা জাতি হিসেবে আমরা, আমাদের আইন আছে, প্রতিষ্ঠান আছে, সময় ভিত্তিক কর্ম পরিকল্পনা আছে, কিন্তু সেগুলোর কোনো বাস্তবায়ন নেই। আমি মনে করি এই জায়গাটাতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে। সরকার এমনি এমনি রাজনৈতিক সদিচ্ছা দেখাবে এটা আর আমি এখন মনে করি না। আমি মনে করি যে জনমতের প্রচন্ড চাপের মাধ্যমে বা আদালতে গিয়ে আদালতের দ্বারস্থ হয়ে নির্দেশে নিয়ে সরকারকে এই সময় ভিত্তিক কর্ম পরিকল্পনা বাস্তবায়নে বাধ্য করতে হবে।
আচ্ছা, এই জাহাঙ্গীর খান বললেন যে এইসব ইট ভাটাই সঠিক পদ্ধতিতে কাজ চলছে না, এই পদ্ধতিটি কি এবং কিভাবে তারা কাজ করছে?
এখন যেটা সনাতন পদ্ধতির ইটভাটা বলা হয়, যে একটা নির্দিষ্ট মাত্রা চিমনি থাকে, তার উপরে গিয়ে ওটাকে রিলিজ করে, এখন জিগজ্যাগ, তারপরে হাউসম্যান, এগুলো কতগুলো পদ্ধতির কথা বলা হচ্ছে। যেটা আমি বললাম, সমাজের অন্যান্য সেক্টরের থেকে এই সেক্টরকে, পরিবেশকে আলাদা করে দেখা যাবে না। যেখানে কেউই আইন মানে না, সেখানে আপনি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটা করবেন বা হাউসম্যান পদ্ধতির ইটভাটা করবেন, এরকম সার্টিফিকেট নিয়েও দেখা যাচ্ছে যে আসলে তারা সনাতন পদ্ধতিতেই কাজ করে যাচ্ছে। এইখানে এনফোর্সমেন্টটা বাড়াতে হবে। কিছুই হচ্ছে না আমি বলবো না, কিছু কিছু হচ্ছে, অনেক জায়গায় কিছু কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে, কিন্তু ওইটাকে সার্বিক একটা পর্যায়ে নিয়ে আসতে এবং মানুষ বুঝতে পারে এরকম একটা উন্নয়নের মাত্রায় নিতে কিন্তু অনেক কাজ করতে হবে। আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে পরিবেশ আইনের বাস্তবায়নটা ডিসেন্ট্রালাইজ করা উচিত এবং সেগুলো হয়তো লোকাল গভর্নমেন্টকে সাথে নিয়ে করলে ভালো হবে। কারণ স্থানীয় জনগণ যখন প্রতিবাদ করে, লোকাল গভর্নমেন্ট তখন রেসপন্ড করতে বাধ্য হয়, আর যদি রেসপন্ড নাও করে জনগণের কাছে জাতীয় পর্যায়ে সরকারের কাছে গিয়ে তারা একটা আপিল করতে পারে। কিন্তু যদি তাকে সরাসরি জাতীয় পর্যায়ে সরকারের কাছে যেতে হয়, তখন হয়তো কেন্দ্রটা নাও বুঝতে পারে স্থানীয় জনগোষ্ঠীর কষ্টটা কোথায়। তাহলে আমি মনে করি যে ডিসেন্ট্রালাইজেশনটা আমাদের দেশে হওয়াটা জরুরি হয়ে পড়েছে। আরেকটা বড় কথা, ইটভাটাগুলি স্থাপন হওয়ার আগে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী গণশুনানি হওয়ার কথা, যে মানুষ আসলে এই এলাকায় ইটভাটাগুলো চায় কিনা। আইনের এই বিধানটা বাংলাদেশের বরাবরই উপেক্ষিত। আজকাল কিন্তু মানুষ সচেতন হচ্ছে, আজকাল চাইলেই আপনি একটা ইটভাটা আমার বাড়ির পাশে গড়ে তুলতে পারবেন না, সেখানে কিন্তু মানুষ বাধা দিচ্ছে। এবং আমিও বেলা থেকে অনেক মামলা করেছি যেখানে সরকারের দিয়ে দেওয়া পারমিশন আমরা স্থগিত করতে সক্ষম হয়েছি। আমি মনে করি এই সবগুলো সম্মেলনেই আমাদেরকে উন্নতি আনতে হবে, কারণ আমরা এমন একটি দেশে বাস করি এটা তৃতীয় বিশ্ব, উন্নয়নশীল বিশ্ব, এবং এখানে গভর্নেন্স এর মানদণ্ডে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি।
সরকারের কথা যেহেতু উল্লেখ করলেন, বাংলাদেশে বায়ু দূষণের ক্ষেত্রে বিশ্ব সংস্থার রিপোর্টে যে তথ্য উপাত্ত ব্যবহার করেছে সেটি সরকারের পরিবেশ অধিদপ্তর থেকেই গত এক বছর আগে দেয়া হয়েছিল। তো সরকার তো নিজেই জানতেন বাংলাদেশ এই শহরগুলোর পরিবেশের অবস্থা। সরকারের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছিল এর উত্তরণের ব্যাপারে?
খুব একটা উদ্যোগ নেওয়া হয়নি। আমি যেটা বললাম যে প্রকল্পগুলো ছিল বায়ু দূষণ নিয়ন্ত্রণের, এমনকি সেই প্রকল্পের টাকাও ভিন্ন খাতে ব্যবহার করা হয়েছে। প্রথম কথা হচ্ছে পরিবেশটা কিন্তু এখানে প্রায়োরিটি এজেন্ডা হিসেবে কোন রাজনৈতিক সরকারই তেমন দেখেনি। এখন অনেক আওয়াজ হয় আমাদের প্রতিবাদের ফলে, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিবাদের ফলে আওয়াজ তো এখন অনেকটা উঠে এসেছে, কিন্তু আওয়াজটা সুসংগঠিত করে সরকারের উপর যে চাপটা সেটা অনেককে তো দিতে পারলেও এই জায়গাটাতে আমরা দিতে পারিনি সরকার। আর আপনি যদি আজকেও সারাদিন বাংলাদেশের প্রধান প্রধান টিভি চ্যানেলগুলো বা সংবাদ মাধ্যমগুলো দেখেন, দেখবেন গত 10-15 দিন যাবৎ এগুলো কিন্তু ইস্যু না, হ্যাঁ এসছে, কিন্তু তারপরে যে পরিমাণ ফলো আপ হওয়ার কথা ছিল অন্যান্য আরো অনেক হার্ডকোর পলিটিক্যাল ইস্যুর কারণে এগুলো কিন্তু হারিয়ে গেছে। এবার সরকার এনভায়রনমেন্টকে ইমিডিয়েট প্রায়োরিটি হিসেবে নেবে এটা কিন্তু আমি মনে করছি না। সেই জন্য আমি মনে করি পরিবেশবাদী সংগঠনগুলো কি এক হয়ে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের ইমপ্লিমেন্টেশন ডিমান্ড করতে হবে, মাস্টার প্ল্যানের ইমপ্লিমেন্টেশন ডিমান্ড করতে হবে, এবং প্রয়োজনীয় স্থানীয় জনগোষ্ঠীর সাহায্য নিয়ে এই আন্দোলনটাকে বেগবান করতে হবে।
আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। ডক্টর নিতাই কুণ্ডু, আপনি ইটভাটা প্রসঙ্গটি ভারতের বিষয়ে আমরা জানিনি, আপনি কি কিছু বলবেন এ বিষয়ে?
হ্যাঁ, আমি একটু যা সংযোজন করছি, আমি যে দৃষ্টিভঙ্গি থেকে এই রূপায়ণের কথা বললেন, যে অর্থাৎ স্থানীয় যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলোকে তার মাধ্যমেই যদি রূপায়ণটা করা যায় তাহলে অনেকটা ভালো হয়। এখানে আমার বক্তব্য হচ্ছে, উনি ঠিক বলেছেন, আমাদের দেশে 73rd এবং 74th অর্থাৎ 73 এবং 74 সংবিধান সংশোধন করে পঞ্চায়েত এবং পৌরসভার হাতে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে, এবং সেখানে বলা আছে যে পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ যেগুলো রক্ষা, এটা কিন্তু একটা বড় কাজ। ফলে যদি আমরা তৃণমূল স্তরে অর্থাৎ একদম গ্রাসরুট লেভেলে যদি এই কাজগুলো শুরু করা যায় এবং সেখানে যদি আমরা কোন রকমের সুফল না পাই, তাহলে আমরা আরেকটু উপরের স্তরে গিয়ে যদি আমরা সেখানে নিবেদন আবেদন করি, তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল পাওয়া যায়। কারণ তৃণমূল স্তরে বা যে সমস্ত স্বায়ত্ত শাসন যেখানে আছে সেখানে সাধারণ মানুষকে ইনভলভ করার প্রচুর স্কোপ আছে, বিভিন্ন ধরনের কমিটি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেখানে আছে। তাই আমার মনে হয় যে এই এই যে দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু পরিবেশ রক্ষার ক্ষেত্রে যেখানে মানুষের অংশগ্রহণটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেটা খুব কাজে লাগে।
আমি সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই দুজনের কাছেই, খুব অল্প করে শুনব, সেটি হলো স্বাস্থ্যগত প্রভাব। পরিবেশ দূষণের কারণে ক্যান্সার, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট সহ নানান রোগ হতে পারে। তো বাংলাদেশের যে দূষণ দূষিত শহরগুলো, এই মানে ওভারঅল বিচারে কি পরিমাণে এই ধরনের স্বাস্থ্যগত সমস্যা আছে? রেজওয়ানা হাসান, আপনার কাছে কোনো তথ্য আছে?
আমার কাছে এই মুহূর্তে কোন স্ট্যাটিস্টিক্স নেই, তবে এই বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু বছর কয়েক আগে একটা রিপোর্ট এসেছিল এবং তাতে দেখা গেল যে আমাদের উন্নয়নের পিছনে আমরা যে টাকা, উন্নয়নের কারণে যে টাকাটা আয় করি তা অনেকটাই কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে জাতীয় স্বাস্থ্য ঝুঁকির কারণে। অর্থাৎ উন্নয়নের যে ফলটুকু আমরা রিটেইন করতে পারতাম যদি উন্নয়নটা পরিবেশ বান্ধব হতো, সেটা আমরা পাচ্ছি না, কারণ উন্নয়ন পরিবেশ বান্ধব না। এক হাতে উন্নয়ন করছি, টাকা কামাচ্ছি, অন্য হাতে গিয়ে স্বাস্থ্য খাতে